ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা ১২টা, আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সৌদি আরবের একটি ডিটেনশন সেন্টারে আটক কমপক্ষে ৭০০ রোহিঙ্গা নাগরিক, তাদের মুক্তি এবং ওই দেশ থেকে বিতাড়নের প্রতিবাদে অনশন ধর্মঘট শুরু করেছেন।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার গত ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম সফর করেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গ থেকে দেশের ১৭ লোকসভা নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের এক ধরনের প্রমাণ দিচ্ছে এবং ২০১৬ সালের নির্বাচনের পর তাদের উপসংহারগুলো নিশ্চিত করছে। একই সময়ে অনেকেই বলেছেন যে বিচার বিভাগ দ্বারা প্রকাশিত ওই রিপোর্ট এ ব্যাপারে একটি সতর্কবার্তাও দিচ্ছে যে আমেরিকার গণতন্ত্রকে ক্ষুণ্ণ ও খর্ব করার মস্কোর প্রচেষ্টা সফল হয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। বিশেষত সাবেক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে বিশেষ কৌঁসুলির রিপোর্টে দেখা গেছে যে মস্কো খুব পদ্ধতিগতভাবেই তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের সেই সব নাগরিককে ব্যবহার করেছে যারা মস্কোর পথ ধরে এগিয়ে যেতে রাজি ছিল। মুলের রিপোর্টে বলা হয়েছে যে এই তদন্তে এ ব্যাপারটিও প্রতিষ্ঠিত হয়েছে যে রুশ সরকার এরকম ধারণা করেছিল যে ট্রাম্প প্রেসিডেন্ট হলে তারা লাভবান হবে এবং সেরকম ফলাফল যাতে হয় সেটা নিশ্চিত করতে কাজ করছিল। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানকারীরা আশা করেছিলেন যে রুশ প্রচেষ্টায় চুরি করে প্রকাশিত তথ্য দ্বারা নির্বাচনে তারা লাভবান হতে পারবেন। উভয় পক্ষই অভিন্ন লক্ষ্যের দিকে এগুচ্ছিলেন, তবে তদন্তকারীরা একথা প্রতিষ্ঠিত করেননি যে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সদস্যরা রুশ সরকারের সঙ্গে কোনো রকম সমন্বয় বা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা বলেন এ ব্যাপারে ফৌজদারি অভিযোগ আনার জন্য পর্যাপ্ত কোনো প্রমাণ ছিল না। সৌদি আরবের জেদ্দায় একটি ডিটেনশন সেন্টারে আটক কমপক্ষে ৭০০ রোহিঙ্গা নাগরিক অনশন ধর্মঘট শুরু করেছেন। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
সৌদি আরবের জেদ্দায় একটি ডিটেনশন সেন্টারে আটক কমপক্ষে ৭০০ রোহিঙ্গা নাগরিক অনশন ধর্মঘট শুরু করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক পর্যবেক্ষণকারী সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বছরের পর বছর বিনা বিচারে আটক অবস্থা থেকে মুক্তি এবং সৌদি আরব থেকে বিতাড়নের উদ্যোগের প্রতিবাদেই আটককৃত রোহিঙ্গারা গত তিন দিন ধরে তৃতীয়বারের মতো এই অনশন করছেন। অনশনকারী রোহিঙ্গাদের একটি বড় অংশ মূলত বাংলাদেশ এবং এছাড়াও নেপাল, ভারত, পাকিস্তান ও ভুটানের ভুয়া পাসপোর্ট এবং অবৈধ কাগজপত্র নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছিলেন। রোহিঙ্গাদের আন্তর্জাতিক সংগঠন ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের অন্যতম নেতা নেসন লো সংবাদ মাধ্যমকে বলেছেন, অন্তত ৬৫০ জন রোহিঙ্গা জেদ্দার সুমাইসি ডিটেনশন সেন্টারে তাদের মুক্তির দাবিতে তৃতীয়বারের মতো এই অনশন করছেন। সৌদি আরবে আটককৃত রোহিঙ্গাদের বিতাড়নের প্রথম উদ্যোগ হিসেবে গত জানুয়ারিতে বাংলাদেশি ভুয়া পাসপোর্টধারী ১৩ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তারা এখন বাংলাদেশের জেলে আটক রয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ থেকে ভারতের ১৭ লোকসভা নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রের খবর, রাজ্যের বাকি আসনগুলোর মধ্যে কোনো একটিতে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এবার লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পাখির চোখ পশ্চিমবঙ্গ, তাই এরাজ্যে পদ্মফুল ফোটাতে মরিয়া গেরুয়া শিবির চাইছে নরেন্দ্র মোদীকে মুখ করে এগোতে, আর তাই প্রধানমন্ত্রীকে প্রধান কাণ্ডারি করে রাজ্যে ভোট বৈতরণী পার করতে চাইছে পশ্চিমবঙ্গ বিজেপি। প্রসঙ্গত বলা যেতে পারে এরাজ্যে এখনও পর্যন্ত তিন দফায় ৩৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রাজ্যের লোকসভা আসন মোট ৪২টি, অর্থাৎ আরও ৩টি আসনে প্রার্থী ঘোষণা এখনও বাকি রয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির। শেষের দুদফায় কোনো আসনে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আজ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে বলা হয়, প্রথম দুদফার ভোটের পরই পরিস্থিতিটা অনেকখানি পরিষ্কার। এই পরিস্থিতি তিনি যদি বাংলা থেকে লড়েন তাহলে তার গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের লোকসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে প্রবীণ সাংবাদিক বরুণ দাশগুপ্তের সঙ্গে আজই এক সাক্ষাৎকারে এই বিশ্ব সংবাদের পর।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশে সাইবার অপরাধ জ্যামিতিক হারে বাড়ছে। গত ছ বছরে বিভিন্ন থানা ও সাইবার ট্রাইব্যুনালে 2044 মামলা হয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
গত বছরে মামলা হয় 925। পরিসংখ্যান থেকে দেখা যায় 2013 মামলা হয়েছিল মাত্র 3টি। সাইবার অপরাধে সাজা হয় মাত্র 3% অপরাধীর। এর মূল কারণ হচ্ছে ঢালাওভাবে মানহানির মামলা দায়ের, যেগুলো আদালতে প্রমাণ করা সম্ভব হয় না। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হারায় চরিত্র হনন করা একটি গ্রুপকে চিহ্নিত করেছে পুলিশের সাইবার অপরাধী বিভাগ। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা পয়সার বিনিময়ে বিভিন্ন জনের খুচরা রটনা করত। সাইবার অপরাধী গ্রেপ্তারকৃত বেশিরভাগই মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে। এর কারণ, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পারেনি। আইনে সর্বোচ্চ 14 বছর ও সর্বনিম্ন 7 বছরের জেলের বিধান রাখা হয়েছে, কিন্তু সাজা হচ্ছে খুব কম অপরাধীর। এসব মামলায় অভিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন,
মামলাগুলো মিথ্যা। সবচেয়ে বেশি মামলা হয়েছে মানহানির জন্য। মানহানি যার হচ্ছে তিনি না করে মানহানির মামলা করছেন হচ্ছে মিস্টার এক্স ওয়াইজে।
মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার চাপাই নবাবগঞ্জ সীমান্তে এই ঘটনাটি ঘটে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
চাপাই নবাবগঞ্জের একদল গরু ব্যবসায়ী মাসুদপুর সীমান্তবর্তী এলাকায় গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বিশু নামের একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। সহযোগীরা তার মৃতদেহ উদ্ধার করে একটি ধান খেতে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, এদিকে চাপাই নবাবগঞ্জের এই সীমান্তে চলতি এপ্রিল মাসের 2 তারিখে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
আজ শনিবার আফগানিস্তানের রাজধানীতে বিস্ফোরণ এবং বন্দুকের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি এবং কেউ এর দায়ও স্বীকার করেনি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাসরাত রহিমি বলেন যে কাবুল শহরের মধ্যকানী যোগাযোগ মন্ত্রকের কাছে এই বিস্ফোরণটি ঘটে। এর ঠিক একদিন আগেই তালিবান ও আফগান কর্মকর্তাদের মধ্যে আলোচনা ভেঙে পড়েছিল। পাকিস্তান আজ অভিযোগ করেছে যে ইরানের ভেতরে সন্ত্রাসী শিবিরগুলো থেকে রাষ্ট্রবিরোধী যেসব জঙ্গি তৎপর রয়েছে তারাই এই সপ্তাহে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের দুর্গম এলাকায় 14 জনকে জবাই করে হত্যা করেছে। এ ব্যাপারে ইসলামাবাদ তেহরানের সঙ্গে বিশ্বাসযোগ্য প্রমাণ বিনিময় করেছে, যাতে করে আক্রমণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে বিষয়টি প্রকাশ করে বলেন যে প্রধানমন্ত্রী ইমরান খান আগামীকাল থেকে ওই প্রতিবেশী দেশে তাঁর যে প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করছেন, সে সময় তিনি ইরানি নেতাদের সঙ্গে এ নিয়ে আরও আলোচনা করবেন। এই মারাত্মক আক্রমণের ঘটনাটি ঘটে সীমান্ত এলাকা গোয়াদরে। কুরাইশি আরও বলেন যে নিহত লোকেদের মধ্যে ছিল 10 জন নৌবাহিনী সদস্য, 3 জন বিমান বাহিনী কর্মকর্তা এবং 1 জন উপকূল রক্ষী। মিশরের জনগণ আজ শনিবার সেখানকার সংবিধান সংশোধনের উপর ভোট দিচ্ছেন। এর ফলে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি 2030 পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। সংসদ এ ধরনের পরিবর্তন অনুমোদন করার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ভোটাভুটি শুরু হয়। বাইরের দেশে বসবাসকারী মিশরীরা শুক্রবার ভোট দেওয়া শুরু করেন। এই প্রস্তাবটি ভোটে পাশ হলে এই সংশোধনে প্রেসিডেন্টের ক্ষমতা এবং সমাজে সামরিক বাহিনীর উপস্থিতি আরও দৃঢ় হবে। প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর থেকে 6 বছরে উন্নীত করা হয়েছে এবং তিনি 2024 তৃতীয় মেয়াদের জন্য ভোটে দাঁড়াতে পারবেন। এই গণভোটের সমর্থকরা এটাকে জাতীয় দায়িত্ব বলে স্বাগত জানিয়েছেন। তবে এর সমালোচকরা অভিযোগ করছেন যে এই গণভোট হচ্ছে সে দেশে ক্ষমতা কুক্ষিগত করা, যেখানে রাজনৈতিক বিভিন্নতা প্রায় বিলুপ্ত হয়ে পড়ছে, সেখানে সংগঠিত বিরোধিতা প্রায় অনুপস্থিত এবং শীর্ষ ব্যক্তিবর্গ, ব্যবসা প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমগুলো বর্তমান সরকারের সঙ্গে সহমত। কর্মকর্তারা 27 এপ্রিলের মধ্যে এই গণভোটের ফলাফল ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলছেন যে এই পদক্ষেপ যদি পাশ হয় তাহলে তারা অতি শিগগিরই সাংবিধানিক সংস্কারগুলো কার্যকর করবেন। একজন সাংবাদিককে গুলি করে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার লন্ডনডেরিতে 18 এবং 19 বছর বয়সী দুই তরুণকে সেখানকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আটক করা হয়। এদের পরিচয় জানা যায়নি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তবে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ বিভাগ জানিয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে বেলফাস্টে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদী শুনেছেন, ভারতে দফাওয়ারি প্রক্রিয়ায় সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট পর্ব চলছে এখন। এ নিয়ে আমরা টেলিফোনে কথা বলি দ্য হিন্দু পত্রিকার সাবেক ব্যুরো চিফ বরুণ দাশগুপ্তের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন। বরুণবাবু, ভারতে এখন সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই একাধিক প্রস্থের ভোট গ্রহণ হয়ে গেল। 23 এপ্রিল হবে আর এক প্রস্থের ভোট গ্রহণ, তারপরে হবে এপ্রিলের 29 তারিখ, মের 6 তারিখ, মের 12 তারিখ এবং মের 19 তারিখ ভোট গ্রহণ হবে। মোট 42টি লোকসভা আসনের ভোট গ্রহণ হচ্ছে পশ্চিমবঙ্গের জন্যে। আমরা শুনছি মঞ্চে, রাস্তাঘাটে, মিছিলে, শোভাযাত্রায় তৃণমূল এবং বিজেপির ধুন্দুমার বাকযুদ্ধ চলছে। আম জনতার মধ্যে এই নির্বাচন নিয়ে কতখানি উচ্ছ্বাস, কতখানি উৎসাহ দেখা যাচ্ছে?
উচ্ছ্বাস এবং উৎসাহ দুই আছে। তবে গত 2014 সালের পরে এই 5 বছরে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন সিনে যে চেঞ্জটা এসছে সেটা হচ্ছে যে 5 বছর আগে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল লেফট, আরও সোজা সচিব বলতে গেলে সিপিআইএম এবং তার সঙ্গে কংগ্রেস। এবারে বামফ্রন্ট অনেকটাই নিস্তেজ। এখন তো বামফ্রন্ট বলতে সিপিএমের মাত্র 2টি এমপি আছে লোকসভাতে, একজন বহরমপুরের, একজন দিনাজপুরের। তো সেই দুটো যদি ওরা রাখতে পারেন যথেষ্ট আমি মনে করব। আর যেটা হয়েছে সেটা হচ্ছে একটা নতুন ডেভেলপমেন্ট বলতে পারেন, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দু মুসলমানের ব্যাপারটা, কে হিন্দু কে মুসলমান এই ব্যাপারটা আগে ছিল না, সেই ব্যাপারটা কিন্তু এইবারে খুব বেশি করে এসছে। অর্থাৎ গত 5 বছর ধরে বিজেপির যে শাসনকাল চলছে দিল্লিতে এবং এখানে তারা যে রাজনীতিটা অনুসরণ করছে তার ফলে এখানেও এইরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে যেটা আগে ছিল না। এটা একটা নতুন ফিচার আপনি বলতে পারেন, ভালো নয়।
জি, পশ্চিমবঙ্গে তো মোটামুটি সাম্প্রদায়িক ইস্যু বড় একটা গুরুত্ব পায়নি এর আগে,
পায়নি।
হ্যাঁ, এবারের নির্বাচনে কতখানি প্রকট হয়ে দেখা দিচ্ছে বলে?
অনেকখানি প্রকট হয়ে দেখা দিচ্ছে এবং সেটা শহর আর গ্রাম দু জায়গাতেই আছে। এবং শহরের লোকদের মধ্যে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে ততটা নয় প্রো বিজেপি, ততটা নয় ডাইরেক্টলি, যতটা হচ্ছে অ্যান্টি মুসলিম এবং অ্যান্টি মমতা। অ্যান্টি মমতা হওয়ার কারণও হচ্ছে যে তাদের পারসেপশনে মমতা সংখ্যালঘুদেরকে খুব বেশি তোল্লাই দিচ্ছেন, সেটা একটা কারণ। এই দুটো মিলিয়ে যে মানসিকতাটা তৈরি হয়েছে সেটা বিজেপির পক্ষে যাচ্ছে।
তৃণমূল বিশেষ করে মমতা এর জন্যে বিজেপিকেই বেশ বড় মাপে, বড় দাগে দায়ী ঠাওরাচ্ছেন, তাই না?
তাই।
পশ্চিমবঙ্গ থেকে দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা দেখা দিয়েছে বলে শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীর। রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী মোদির সভার পর পরই এমন সম্ভাবনা দেখা দিয়েছে বলে খবরাখবরে আমরা জানতে পাচ্ছি।
প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দক্ষিণ দিনাজপুরে আমন্ত্রণ হয়তো করতে পারেন বিজেপির লোকেরা, কিন্তু মোদি যাবেন বলে আমার মনে হয় না। তার কাছে বারাণসীর লড়াইটা প্রেস্টিজের লড়াই, এবং সেই প্রেস্টিজের লড়াইটা আরও কঠিন হবে বা আরও প্রেস্টিজিয়াস হবে যদি, যেটা আমরা শুনতে পাচ্ছি, প্রিয়ঙ্কা গান্ধী যদি বারাণসীতে মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে যান।
জি, এই আসছে মঙ্গলবার 23 এপ্রিল গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও তৃতীয় দফার ভোট হবে।
তৃতীয় দফা?
হ্যাঁ, তৃতীয় দফার। ওই দিন বালুরঘাট, মালদা,
দক্ষিণ জঙ্গিপুর, মুর্শিদাবাদ,
হ্যাঁ, এই 5টি ভোট কেন্দ্রে ভোট হবে। তো কিরকম সাড়া পাওয়া যাবে সাধারণ মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে কেমন?
এর মধ্যে মালদা উত্তর, মালদা দক্ষিণ, এই দুটোই হচ্ছে মোটামুটিভাবে বলতে পারেন ট্র্যাডিশনাল কংগ্রেস বেস। তো সেটা এবারে কংগ্রেস কতটা রাখতে পারবে আমি জানি না। ইনসিডেন্টালি মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো পুরনো হিন্দু মহাসভার ইনফ্লুয়েন্স ছিল, এখন বিজেপিরও এখানে যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে। আর জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এর মধ্যে মুর্শিদাবাদের সিটটা এখন আছে সিপিএম এর হাতে, তারা জিতেছিল গতবার, জঙ্গিপুরটা কংগ্রেসের হাতে। কিন্তু এবারে কি হবে সেটা বলা মুশকিল, কারণ তৃণমূল ওখানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই দুটো সিট দখল করার জন্য, কাজে কি হবে পরিণাম বলা মুশকিল।
উপসংহারে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, পশ্চিমবঙ্গের বাইরে ভারতের অন্যান্য অংশে, পশ্চিমবঙ্গ ছাড়া বাদ বাকি অংশের চিত্রটা এই মুহূর্তে আপনার কাছে কেমন মনে হচ্ছে?
আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে খুব সম্ভবত হাং পার্লামেন্ট হতে চলেছে, অর্থাৎ বিজেপি বলুন বা এনডিএ বলুন, তারা মেজরিটি পাবে না, মেজরিটির থেকে অনেক কম পাবে, 272 থেকে অনেক কম পাবে। আর কংগ্রেস এবং তার সঙ্গী সাথী যারা আছে তারা, প্লাস অন্য যারা আছে যেমন মমতা, অখিলেশ, মায়াবতী ইত্যাদি, এরাও কিছু সিট পাবেন, এবং এদের মধ্যে কোনো ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং হয়নি, হবেও না, ফলে জিনিসটা একটু মানে ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হয়ে যাচ্ছে। কি হবে ইলেকশনের পরে সেটা আপনি বলা মুশকিল।
অর্থাৎ আপনি বলতে চাইছেন যে মোদি ম্যাজিকে এবার বোধহয় তেমন কাজ হবে না?
না, মোদি ম্যাজিকের কাজ হবেই না, উত্তরপ্রদেশে তো হবেই না। উত্তরপ্রদেশে আমরা বিভিন্ন জায়গা থেকে যা খবর পাচ্ছি, গতবারে 80-র মধ্যে 73টা সিট বিজেপি জিতেছিল, এবারে সেটা অনেক অনেক কমবে।
বরুণ দাশগুপ্ত, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ।
আচ্ছা, নমস্কার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার চট্টগ্রাম সফর করেছেন, এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদাবিথি।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার গত 16-19 এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম সফর করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা ছিল তার এই সফরের উদ্দেশ্য। চট্টগ্রামের রাষ্ট্রদূত মিলার যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি কোম্পানি এক্সিলারেট পরিদর্শন করেন। এক্সিলারেট চট্টগ্রামের 60 লাখ অধিবাসী ও এর সমগ্র শিল্প এলাকার জন্য বিদ্যুৎ উৎপাদন করতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে। এছাড়া মিলার স্থানীয় শিল্প সম্পর্কে আরো জানতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং চট্টগ্রাম বন্দরটির সেবাসমূহ ঘুরে দেখেন। রাষ্ট্রদূত একটি জাহাজ ভাঙা ইয়ার্ড ও একটি স্টিল রিরোলিং মিলও পরিদর্শন করেন। তিনি শ্রমিক অধিকার ও তাদের নিরাপত্তার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন এবং শ্রমিক ও পরিবেশের সুরক্ষা দান ও শিশু শ্রমের অবসান ঘটানোর জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত মিলার 2005 সালে জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশনে নিহত সিম্যান মোহাম্মদ নুরুল ইসলামের সমাধি ও জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশনে নিহত মোট 146 জন বাংলাদেশীর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় মিশনে প্রদত্ত সেনা সংখ্যায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন। এছাড়া মিলার চট্টগ্রামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে স্থাপিত আমেরিকান কর্নার পরিদর্শন করেন। মিলার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ সুবিধা এবং আমেরিকান কর্নারে প্রদত্ত এডুকেশন ইউএসএ তথ্য ও সেবাগুলো তুলে ধরেন। পরে তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর প্রতিষ্ঠাতা ও উপাচার্যের সঙ্গে দেখা করেন এবং রোহিঙ্গা শিক্ষার্থী সহ নারীদের শিক্ষা ও নেতৃত্বের দক্ষতার উন্নয়নে অবদানের জন্য তাদের সাধুবাদ জানান। এছাড়া মিলার চট্টগ্রামে ওয়ার সেমিটারি পরিদর্শন করেন এবং যুদ্ধে নিহত সবার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘ শিশু তহবিল এক প্রতিবেদনে বলেছে, পৃথিবীর প্রায় অর্ধেক শিশু যাদের বয়স 3-6 বছর তাদের জীবনের শুরুটা হয় খুব খারাপভাবে, কেননা তারা প্রাক প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ।
গবেষণায় দেখা গেছে প্রাথমিক শিক্ষা খুব প্রয়োজন। লক্ষ্য করা গেছে যে যেই শিশুরা প্রাক প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে তারা ভবিষ্যতে অনেক সফল হয়, কাজে কর্মে অনেক দক্ষ হয়। মস্তিষ্ক বিকাশে বিশেষ ভূমিকা রাখে প্রাক প্রাথমিক শিক্ষা। এই গবেষণার লেখক ইভেলিনা বরিসোভা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, যেসব শিশুরা এই প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছে তারা প্রথম শ্রেণীতে যখন ক্লাস শুরু করে তখন শিক্ষা সম্পর্কে তাদের একটি পরিষ্কার ধারণা থাকে। ইভেলিনা বলেন,
they're much more likely to not drop out in the early grades of school, to complete primary education on time.
সময় মতো প্রাক প্রাথমিক শিক্ষা শেষ করে এই শিশুরা। এই বিশ্ব শিক্ষা সংকটের সময়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করা শিশুরা ভবিষ্যতে অনেক লাভবান হয়, বিশেষ করে তাদের গণিতে দক্ষতার কারণে। এই প্রতিবেদনে দরিদ্র দেশের একটি বিবর্ণ চিত্র তুলে ধরা হয়েছে। বিত্তশালী দেশের তুলনায় দরিদ্র দেশে 5 জন শিশুর 1 জন প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে। ইভেলিনা জানান, ইউনিসেফের তথ্য উপাত্তের বিশ্লেষণ অনুযায়ী সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চল সবচাইতে পিছিয়ে রয়েছে। পশ্চিম এবং মধ্য আফ্রিকার পরিস্থিতি বেশি খারাপ, কেননা 70% শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। এভেলিনা বলেন,
all of the kind of sub regions within Africa are behind at the moment and that's where support is needed and momentum is needed to really push the needle on that and it
আফ্রিকার উপ অঞ্চলে শিক্ষাক্ষেত্রে সাহায্যের বেশি প্রয়োজন। এই অঞ্চলগুলো শিক্ষা গ্রহণে সংগ্রাম করে চলেছে এবং এই অঞ্চলগুলোতে শিক্ষাখাতে বিনিয়োগ করলে আগামীতে ভালো ফল পাওয়া যাবে। গত 15 বছরে বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদানে অনেক এগিয়েছে, তবে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে অগ্রগতি খুবই ধীর গতিতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার অবস্থা কিছুটা ভালো, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল, পূর্ব ও মধ্য ইউরোপের অঞ্চলগুলো শিক্ষাখাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং তারা এখন সার্বজনীন শিক্ষার দিকে এগোচ্ছে। ইউনিসেফ অন্তত 1 বছর গুণগত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইউনিসেফ মনে করে বাজেটের অন্তত 10% প্রাক প্রাথমিক শিক্ষাখাতে জন্য বরাদ্দ করা প্রয়োজন। এতে করে আগামীতে শিক্ষিত দক্ষ জনবল বিশ্ব অর্থনীতিতে সাফল্যের সঙ্গে অবদান রাখতে পারবে।
20 বছর আগে এই দিনে 20 এপ্রিল 1999 সালে দুই ছাত্র তাদের বিদ্যালয়ে গুলি চালিয়ে 13 জনকে হত্যা করেছিল। তাদের গুলির আঘাতে আরও 20 জনের বেশি আহত হন। কলোরাডোর ডেনভারের কাছে কলম্বাইন হাইস্কুলে ওই হত্যাকাণ্ড সারা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের কোনো বিদ্যালয়ে ওটিই ছিল প্রথম সবচাইতে ব্যাপক হত্যাকাণ্ড। ওই ঘটনায় যারা প্রাণে বেঁচে যান তাদের পরে অনেকেই গুরুতর মানসিক সমস্যায় ভুগেছেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার ডোরা ম্যাকোয়ের প্রতিবেদন থেকে জানাচ্ছেন সুগুপ্ত নাস্টিন কুইন।
কলম্বাইন স্কুলে গুলি চালানোর ঘটনায় অস্টিন ইউব্যাংকস প্রাণে বেঁচে গেছেন। তিনি বললেন,
I've always been able to remember everything that happened that day, but it was almost like I was watching it on television.
সেদিনকার ঘটনার সবকিছু আমার মনে আছে, কিন্তু যেন মনে হয়েছে আমি তা টেলিভিশনে দেখছি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্কুলে গুলি চালানোর সবচেয়ে মারাত্মক ঘটনায় তারা প্রাণে বেঁচেছে, কিন্তু তার মানে নয় তারা অক্ষত। কলম্বাইন হাই স্কুলের সাবেক প্রিন্সিপাল ফ্র্যাঙ্ক ডিঅ্যাঞ্জেলিস বললেন,
I encountered the gunman who was about 100 yards away and shots being fired and I literally my life was flashing in front
of me. আমি বন্দুকধারীকে দেখেছি, আমার কাছ থেকে 91 মিটার দূরে গুলি চলছে, আমার সারা জীবনটা চোখের সামনে ভেসে ওঠে।
ছাত্রী সামান্থা হ্যাভিল্যান্ড প্রাণে বেঁচেছে। তিনি বললেন,
one or two girls come in screaming that someone's outside and they have a gun.
একটা দুটো মেয়ে চিৎকার করে ভেতরে ঢোকে, তারা বলে বাইরে একজন আছে, তার হাতে বন্দুক। কলম্বাইনের সাবেক টিচার পলারিড, তিনি বললেন,
kids ran by me telling saying they've got guns, I didn't believe them.
বাচ্চারা আমার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল আর বলছিল ওদের হাতে বন্দুক আছে, আমি ওদের বিশ্বাস করিনি। 1999 সালের 20 এপ্রিল বেলা 11:19 হত্যাকাণ্ড শুরু হয়। কলম্বাইন হাইস্কুলের বাইরে দুই কিশোর অন্যান্য ছাত্রদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। হত্যাকারীরা পাঠাগারে প্রবেশ করে এবং সেখানে অনেককে গুলি করে হত্যা করে। দুই কিশোর শেষ পর্যন্ত আত্মহত্যা করে। হত্যাকাণ্ডের বিষয়ে অবিশ্বাস আর প্রচণ্ড ধাক্কা একবার কাটিয়ে ওঠার পর পোস্ট ট্রমেটিক স্ট্রেস সিন্ড্রোমের উপসর্গগুলো দেখা যায়, যেমন প্রাণে বেঁচে যাওয়ার অপরাধবোধ। কলম্বাইন স্কুলের সাবেক প্রিন্সিপাল ফ্র্যাঙ্ক ডিঅ্যাঞ্জেলিস চেষ্টা করেন যাতে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ফ্র্যাঙ্ক ডিঅ্যাঞ্জেলিস:
You know, I felt so much guilt. Those were my kids. I'm the principal of that school. They walk in to my school, they're supposed to be safe.
আপনি জানেন আমি নিজেকে কতটা অপরাধী মনে করি? এরা আমার ছেলে মেয়ে, আমার ছাত্রছাত্রী। আমি স্কুলের প্রিন্সিপাল, এরা আমার বিদ্যালয়ে এসে ঢোকে। এদের নিরাপদ থাকার কথা, ওদেরকে রক্ষা করার কথা আমার।
ইংরেজি শিক্ষার টিচার পলা রিড কাউন্সেলিং করান, কিন্তু তাতে তার কোনো লাভ হয়নি। পলা তখন দুবছরের জন্য ছুটি নেন এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে রোম্যান্টিক উপন্যাস লেখেন। তিনি বললেন,
Nothing in the 17th century remotely resembles a school shooting. So it's a way to stay very, very far away. What I needed was a good, solid break from it.
আমি ঐতিহাসিক কল্পকাহিনী লিখি কারণ সপ্তদশ শতাব্দীতে যা ঘটত তার সঙ্গে স্কুলগুলো গুলি চালানোর ঘটনার কোনো রকম সাদৃশ্য নেই। তাই এসব চিন্তাভাবনা থেকে অনেক অনেক দূরে থাকা যায়। আমার প্রয়োজন ছিল এসব ঘটনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকা এবং তাতে আমার অনেক ভালো হয়েছে। স্যামান্থা হ্যাভিল্যান্ড বর্তমানে ডেনভার কাউন্টি স্কুলসের পরিচালক। 20 বছর আগে তিনি ছিলেন কলম্বাইন স্কুলের 16 বছরের ছাত্রী। তিনি ওই ঘটনার 10 বছর পর মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করান যখন তিনি যে স্কুলে কাউন্সিলর হিসেবে কাজ করতেন সেখানে স্কুল বন্ধ করে দেওয়ার অনুশীলন চলার সময় তিনি প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্যামান্থা হ্যাভিল্যান্ড বললেন,
Two boys that I did not know tried to kill me and tried to kill me multiple times in a short period of time. I can't let that define me.
দুটি ছেলে যাদের আমি চিনতাম না তারা আমায় হত্যা করতে চেষ্টা করে। তারা অল্প সময়ে আমাকে বহুবার হত্যা করতে চেষ্টা করে। তাদের কার্যকলাপ আমাকে প্রভাবিত করতে পারবে না। এটা আমার কিছু ছিল না, এটা তাদের ব্যাপার ছিল। ডক্টর ডোনাল্ড ফ্রিডহাইম হচ্ছেন একজন মনস্তাত্ত্বিক। তিনি বললেন,
The reality of a school shooting can be terribly, terribly traumatic. And it's how children cope with stress.
বিদ্যালয়ে গুলি চালানোর ঘটনার বাস্তবতা প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে। শিশুরা কিভাবে এই চাপ মোকাবেলা করে তারই উপর নির্ভর করবে তারা ভবিষ্যতে কিভাবে জীবনযাপন করবে।
কলম্বাইন হাইস্কুলের সাবেক টিচার পলা রিড এবং সাবেক প্রিন্সিপাল ডিঅ্যাঞ্জেলিস অন্যান্য স্কুলে গুলি চালানোর ঘটনায় যারা প্রাণে বাঁচে তাদের কাউন্সেলিংয়ে সাহায্য করেন। ফ্র্যাঙ্ক ডিঅ্যাঞ্জেলিস বললেন,
People believe in their minds that they're going to wake up someday and everything's going to get back to normal. It's not. You have to redefine what normal is.
লোকজন মনে করে একদিন তাদের ঘুম ভাঙবে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তা হবে না। স্বাভাবিক কি তার সংজ্ঞা আপনাকে নতুন করে তৈরি করতে হবে।
কলম্বাইন হাই স্কুলের ওই হত্যাকাণ্ডের পর গত 20 বছরে আমেরিকায় আরো বহু স্কুলে বহুবার গুলি চালানোর ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উত্তর পূর্বে অবস্থিত রকল্যান্ড কাউন্টিতে প্রায় 6 মাস ধরে হামের প্রকোপ জারি থাকার ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আজকের স্বাস্থ্য বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
আপনারা যারা নিয়মিত আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি পর্ব শুনে থাকেন নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমরা হামের প্রতিষেধক টিকা নেওয়ার ব্যাপারে একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলাম। সম্প্রতি নিউ ইয়র্ক রাজ্যে একটি কাউন্টিতে হামের মহামারী দেখা দিয়েছে এবং এর জন্য কাউন্টিতে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। এই বছরে এযাবৎকাল পর্যন্ত সারা যুক্তরাষ্ট্রে 15টি রাজ্য জুড়ে প্রায় 300 বেশি মানুষ হাম রোগটিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিউ ইয়র্ক রাজ্যের উত্তর পূর্বে অবস্থিত রকল্যান্ড কাউন্টিতে অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এই কাউন্টির কর্মকর্তারা তাই এখন যে কোনো পাবলিক স্পেস অর্থাৎ জনসাধারণ যেখানে জমায়েত হচ্ছে, এই রোগের প্রতিষেধক টিকা যারা এখনো নেননি তাদেরকে সেই সব স্থানে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করছেন। যেহেতু এই হামের মহামারী প্রায় ছ মাসের বেশি সময় ধরে এখানে চলছে, সেই কারণেই রকল্যান্ড কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই কাউন্টির এক্সিকিউটিভ হলেন গিয়ে মিস্টার এড ডে। তিনি বলেন,
Anyone who is under 18 years of age and is unvaccinated against the measles will be barred from public places until the declaration expires in 30 days. Or until they receive at least
যেসব মানুষের বয়স 18 বছরের নিচে এবং যারা এখনো এই টিকা নেননি তাদেরকে কিন্তু এই সমস্ত স্থানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, যতদিন না তারা মাম্পস মিজলস রুবেলা অর্থাৎ এমএমআর নামক প্রতিষেধক টিকাটি না গ্রহণ করছেন। পুলিশ এই প্রতিষেধক টিকা নেওয়ার কোনো রেকর্ড আপনার কাছে চাইবে না, কিন্তু কোনো অভিভাবক যদি শিশুদের এই টিকাটি দেওয়ার ব্যবস্থা না করেন তাহলে কিন্তু তাদের $500 জরিমানা করা হতে পারে, এমনকি ছ মাসের জন্য জেলেও যেতে হতে পারে। এই মহামারীটি প্রধানত জুইশ সম্প্রদায়ের মধ্যে বেশি ছড়িয়ে পড়েছে। কাউন্টি এক্সিকিউটিভ মিস্টার ডে বলেন, এটা আর কিছুই নয়, এটা অভিভাবকদের এ কথাটাই বোঝানোর একটা প্রয়াস যে হামের প্রতিষেধক টিকা নেওয়াটা কতখানি জরুরি। তিনি আরো বলেন,
Every new case is a roll of the dice that could bring on pneumonia, encephalitis, a swelling of the brain, or cause premature birth, even lead to
প্রত্যেকটি হামে আক্রান্তর ঘটনা যেন এক একটা নতুন রোগ বয়ে নিয়ে আসছে। এ যেন ছক্কার একটা গুটির মতো, কার কপালে যে কি আছে কেউ জানে না। এই রোগে আক্রান্ত হলে কারুর বা নিউমোনিয়া হচ্ছে, কারুর বা এনসেফালাইটিস হচ্ছে, আবার কারুর মস্তিষ্ক যাচ্ছে ফুলে। এমনকি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হামে আক্রান্ত হলে অনেক সময় নির্দিষ্ট সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, যারা এই প্রতিষেধক টিকা এখনো নিয়ে উঠতে পারেননি তাদের সুরক্ষার জন্য কিন্তু এটা দরকার।
What about the infants who are out there with mom and dad? My newborn grandson is an infant. What about the pregnant?
এই সব জনসমাগমে যে সব বাচ্চারা তাদের বাবা মায়েদের সাথে ঘুরতে যাচ্ছে তাদের কথাও আমাদের ভাবতে হবে, কেননা বাচ্চারা খুব তাড়াতাড়ি এই রোগে আক্রান্ত হতে পারে, অথবা ধরুন কোনো গর্ভবতী মহিলা। এছাড়াও তিনি বলেন যে ক্যান্সারে আক্রান্ত রোগী এবং এই রোগ থেকে যারা সবে সেরে উঠছেন তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম হয়, সুতরাং এইসব লোকেদের কথা মাথায় রেখে আমাদের কিন্তু উপযুক্ত পদক্ষেপগুলি নিতে হবে। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন অর্থাৎ রোগের প্রতিষেধক টিকা নেওয়ার হার কিন্তু অনেক বেশি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অথবা CDC-র একটি গবেষণায় দেখা গেছে যে যুক্তরাষ্ট্রে 94% শিশু প্রথম ডোজটি পেয়ে থাকে, যেটি হাম মাম্পস রুবেলা এবং অন্যান্য টিকা প্রতিরোধযোগ্য রোগগুলির বিরুদ্ধে অনেক সুরক্ষা দেয়। ধর্মীয় বা অন্যান্য কারণে যেসব পিতামাতা টিকা দেওয়ার বিরোধিতা করেন সেই সব রাজ্যে টিকা নেওয়া কিন্তু অনেক হ্রাস পেয়েছে, আর এই প্রতিষেধক টিকা না নেওয়ার কারণেই কিন্তু হামের আক্রমণের সংখ্যাও সেই সব জায়গায় অনেক বেড়ে গিয়েছে। অনেক বাবা মায়েদের এখনও কিন্তু এক ভ্রান্ত ধারণা রয়েছে যে হামের টিকা শিশুদের মধ্যে অটিজম সৃষ্টি করতে পারে, কিন্তু সমীক্ষায় দেখানো হয়েছে যে এটি কিন্তু সত্য নয়, এই সব টিকাগুলি কিন্তু যথেষ্ট নিরাপদ। ক্লিভল্যান্ড ক্লিনিকের পেডিয়াট্রিশিয়ান ডক্টর ফ্র্যাঙ্ক এসপার বলেন,
These vaccines are well shown to be safe. We have tested them. We have followed children who have received these vaccines. We know how safe they are.
আমাদের এই টিকাগুলি কিন্তু যথেষ্ট নিরাপদ। আমরা যেসব শিশুদের এই প্রতিষেধক টিকা দিয়েছি তাদের স্বাস্থ্যের রিপোর্টও আমরা নিয়েছি এবং দেখা গেছে যে তারা যথেষ্ট সুস্থই রয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এই টিকাগুলি যথেষ্ট নিরাপদ। তবু এখনও অনেক বাবা মা কিন্তু এই কথা বিশ্বাস করতে রাজি নন। রকল্যান্ড কাউন্টিতে এই হামের প্রকোপ বন্ধ করার জন্য বিনামূল্যে হামের প্রতিষেধক টিকা দেওয়ার প্রস্তাব আনা হয়েছে।
এবার শ্রোতাদের চিঠিপত্রের আসর মিতালী, পরিবেশন করছেন রোকেয়া হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহারা, তাহলে আমরা শুরু করি। আমাদের তো মনে হয় একজন শ্রোতা বন্ধু টেলিফোনে রয়েছেন।
আমাদের টেলিফোনের ও প্রান্তে রয়েছেন বাচ্চু ভুইয়া।
আচ্ছা, উনি কি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন?
উনি কিন্তু রেডিওতে অনুষ্ঠান এখনো শোনেন এবং বলছিলেন যে নিয়মিত অনুষ্ঠান শোনেন।
হ্যালো,
হ্যাঁ
হ্যাঁ, আপনি তো শুনলেন আমরা যে বললাম, আপনার নাম, কোথায় আপনি আছেন এখন, কোত্থেকে শোনেন, কতদিন আমাদের অনুষ্ঠান শোনেন, আপনার মুখ থেকেই শুনি, বলুন।
আমি মোহাম্মদ বাচ্চু ভুঁইয়া, বড়বিনাচর, আড়াই হাজার নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে বলছি। আমি 1971 সনে যখন শেখ মুজিবুর সাহেব 7ই মার্চের ভাষণ দিত, তখন আমাদের বাড়িতে আমার কাকা একটা মাইক কিনেছিল, ওই মাইক দিয়ে রেডিওতে আপনার এই 7ই মার্চের ভাষণটা বয়সভূমির উদ্যান থেকে আপনার 8ই মার্চে প্রচার করা হয়েছে। তখন আমি ছোট, অনেক ছোট, এই আমার মনে হয় এক গ্রামের মধ্যে একটা রেডিও আছে। তখন থেকে যে আমি রেডিও শোনা আরম্ভ করছি, এখন থেকে নিয়মিত অনুষ্ঠান শুনি, সব সময় শুনি, এখনো শুনছি।
আপনি ঠিক কোন জায়গায় আছেন, আপনি কোথায় আছেন, কোন এলাকায়, বাংলাদেশের কোন অঞ্চলে?
আমি নারায়ণগঞ্জ, 2500 এলাকায়।
আচ্ছা, 2500, হ্যাঁ
2500,
জি বলুন। তারপর আপনি তো আমাদের অনুষ্ঠান রেডিওতে শোনেন, তো তখন কেমন লাগতো, আর এখন তো নতুন আঙ্গিকে, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনে কিছু পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অনুষ্ঠান চলছে, নতুন ভাবে ঢেলে সাজানো হয়েছে অনুষ্ঠান, তো আপনার অভিজ্ঞতা বলুন।
আমি তো ভাই এখন রেডিও শুনি, রেডিও শুনি, আমি মেডিটেটে শুনতে পারি না, তো আমি ওইগুলি একটু বুঝি কম, আর বিশেষ করে রেডিও তো এখন শোনা যায়ই না। ধরেন আপনারা যদি 10টা ওয়ার্ড বলেন, এর মধ্যে একটা শোনা যায়, মাঝে মধ্যে বিরক্ত লাগে যা শুনতাম মনে, তো আমার মনে হয় এত বছর ধরে শুনতেছি, একদিন যদি না শুনতে পারি আমার কাছে খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, যার ধরনে রেডিওটা মানে এই বয়স আমেরিকার যে খবরগুলি প্রচার করা হয় অনুষ্ঠান, যদি সাধারণ পাবলিক সরাসরি শুনতে পারত আগের মতো, যেমন 20-30 বছর আগে যেমন ওই যে আপনার এই আপনারা অনুষ্ঠান করতেন, হ্যাঁ আপনার অনুষ্ঠান যখন করতেন তখন বাংলাদেশের তো ভালো শোনা গেছে বয়স আমেরিকা, এখন ওই যে মনে করেন 20 লাইন, তারপরে ওয়াইফাই লাইন, বিভিন্ন রকমের লাইনে ডিস্টার্ব করে, শব্দ হয়, বোঝা যাচ্ছে না।
ঠিক আছে, আমাদের এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, সংশ্লিষ্ট বিভাগকে আমরা জানাবো যেটা আপনি বললেন, তবে অনলাইনে বোধহয় আপনি শোনেন না এখনো, আপনি তো বললেন রেডিওতেই শোনার চেষ্টা করেন, আর সেটা একটা মানে অসুবিধা হতে পারে, আবার সুবিধাও হতে পারে, যে যেভাবে শুনতে চান। মানে আমি জানতে চাই, যে জন্য প্রশ্ন করছি, যে কোন অনুষ্ঠান আপনার সব থেকে ভালো লাগতো তখন, আর এখন কি মনে করেন?
এখন অনুষ্ঠান সবগুলোই শুনি, আমার কাছে সবচেয়ে ভালো লাগে, যেমন মনে করেন খুঁটিনাটি দেশে, যেমন জলবায়ু পরিবর্তন, তারপরে সমাজ বিরোধী আন্দোলন, তারপরে নারী ক্ষমতায়ন, তারপরে এগুলি সবই অনুষ্ঠান, সবই মূল্যবান অনুষ্ঠান, তো বিশেষ করে বয়সভূমির কাছে সরাসরি ফোনিং প্রোগ্রামটা, এটা সাধারণ পাবলিক বলে জানেন যে আপনাদের সাথে কথা বলতে পারে,
হ্যাঁ
সবকিছু তুলে ধরতে পারে, যার ধরনে বয়সভূমির যে অনুষ্ঠানটা প্রচারিত হয় এতে করে মানুষের অনেক
সেখানে শ্রোতারা প্রশ্ন করেন এই 3 দিন, তো তারা সরাসরি প্রশ্ন করতে পারেন এবং প্যানেলে যারা থাকেন আমাদের বিশেষ অতিথি তাদের কাছে তাদের প্রশ্ন করে জবাব পেতে পারেন আর কি। এছাড়াও আপনারা মিতালিতে আমরা আমাদের শ্রোতাদের, যেমন আজকেই আপনি আপনার বক্তব্য রাখছেন, এই ব্যবস্থাও করেছে যে মিতালিতে অন্তত একজন শ্রোতার যা কিছু চিন্তা ভাবনা সেটা তুলে ধরার আমরা চেষ্টা করি, তারই মুখে আমরা শুনতে চাই, তো বলুন।
তারপরে মনে করেন যে আমরা এই যে আপনাদের সাথে হ্যালো ওয়াশিংটনে কথা বলি, দেখা গেছে আমাদের নিজের মোবাইলের টাকা অনেক খরচ হয়ে যায়, সেই কিরকম একবার লাইন দিলাম কেটে গেল, হ্যাঁ কিছু কথা শুনতে পারলাম না, আবার লাইন দিলাম কেটে গেল, হ্যাঁ আবার দেখা যায় নেটওয়ার্কের ডিস্টার্ব, হ্যাঁ এরকম অবস্থা হয়,
আপনারা যদি আগে থেকে ইমেইলে বা আগে থেকে চিঠিতে যদি নম্বর পাঠিয়ে দেন তাহলে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করবো, যেমন এই আজকেই আপনার সাথে কথা বলছি আমরা ফোন করে, সেইভাবে আমরা করে নিতে পারি, তাহলে হয়তো লাইনের এই যে বিঘ্ন সৃষ্টি হয় সেটা কিছু কম হবে আমরা যদি স্টুডিও থেকে সরাসরি আপনাকে ফোন করি। আজকে খুব ভালো লাগলো তাহলে, আর কোনো প্রশ্ন আছে ওনার কাছে?
রেডিও শুনছেন শুনে খুবই ভালো লাগছে, কারণ সব সময় আমরা এই অভিযোগটা শুনতে পাই যে রেডিওতে আমাদের অনুষ্ঠান শোনা যায় না।
হ্যাঁ, কিছু অসুবিধা হয় তো উনি শুনছেন। হ্যাঁ, আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ, আর সব সময় যোগাযোগ রাখতে পারি একদম এরকম একটা সুযোগ সুবিধা করে দিলে আমরা
অবশ্যই
অনেক বেশি সুখ হবো। আর হয়তো মনে হয় যে বছর কাজ হয়ে গেছে না, এখন তো আর মনে হয় বেশি দিন বাঁচবো না, যার ধরনের মনে করেন যে আমরা কিছু সরাসরি বলতে পারি কিছু শুনতে পারি, তাহলে দক্ষিণ আমেরিকার জন্য উপকৃত হবে, আমাদের দেশের জন্য অনেক উপকৃত হবে। দক্ষিণ আমেরিকা এই জন্য তুলে ধরে যেমন জলবায়ু পরিবর্তনে আমাদের পাশে নদী ব্রহ্মপুত্র নদী, এই নদীর এখন কাছে গেছে। আমি মনে করি যে দক্ষিণ আমেরিকার উদ্যোগই এই বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যত টাকা পয়সা আসছে এখন কাজ হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, আপনার সাথে আগামীতে আবার কথা বলবো ভাই, আজকে আমাদের সাথে যোগ দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আর আপনাদের সাথে যোগাযোগ না করতে পারি বলে আমরা খুব কষ্ট পাই।
না না, যোগাযোগ অবশ্যই থাকবে ভাই, অবশ্যই যোগাযোগ থাকবে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন।
এরপরের চিঠি একটি ইমেল লিখেছেন নূরে আলম সিদ্দিকী নূর, সভাপতি আলোর ঠিকানা আন্তর্জাতিক রেডিও ক্লাব, ডাকঘর কাটলাহাট, বিরামপুর, দিনাজপুর থেকে। লিখেছেন আলোর ঠিকানা আন্তর্জাতিক শ্রোতা ক্লাবের পক্ষ থেকে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকল কর্মকর্তা, উপস্থাপক, উপস্থাপিকায় এবং কলাকুশলীকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।
বাংলা নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য এবং আমাদের সকল শ্রোতার জন্য।
এরপরের চিঠি আরেকটি ইমেল লিখেছেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া পশ্চিমবঙ্গ থেকে। তিনিও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ভাই আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি,
এখনো নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা নববর্ষে, তো আমাদের পক্ষ থেকেও শুভ নববর্ষ।
তিনি একটি প্রশ্ন করেছেন, হোমিওপ্যাথি চিকিৎসার জনক ক্রিস্টিন ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান কত সনে জন্মগ্রহণ করেছিলেন, 9ই এপ্রিল না 10ই এপ্রিল? উত্তরটা মোটামুটি দিয়েই দিয়েছেন,
10ই এপ্রিলই হবে।
তিনি 10ই এপ্রিল 1755 সালে জার্মানিতে, এখন জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি হোমিওপ্যাথি ফাউন্ডেশনও তৈরি করেছিলেন।
স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যু হয় জুলাই মাসের 2 তারিখে 1843 সালে, তখন তিনি ফ্রান্সের প্যারিসে ছিলেন। তিনি একজন জার্মান চিকিৎসক আর কি, ফিজিশিয়ান।
পরবর্তীতে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছেন এবং নানা জায়গায় উনি প্র্যাকটিস করেছেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন, আসলে প্রশ্ন করলে ভালো লাগে, আমরা অনেক কিছু জানতে পারি।
আমরা স্যামুয়েল হ্যানিম্যান সম্পর্কে আমাদের বিজ্ঞান জগতের যে আলোচনা হয় সেই পর্বে আমরা বিস্তারিত শোনাবার চেষ্টা করব।
এবং আমাদের দেশে বিশেষ করে সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে নানা জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা
এখানে এখানে যুক্তরাষ্ট্র আছে, কারণ আমরা তো অ্যালোপ্যাথি ওষুধে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু এখনো অনেক রোগ সারার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন তাপস প্রামাণিক, পাথুরিয়া বনগা পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন ভারতের নির্বাচন শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনারের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়া উচিত বলেই আমি মনে করি। আসলে এই প্রশ্নটি আপনি হয়তো হ্যালো ওয়াশিংটনে করেছিলেন গত সপ্তাহের, হ্যালো ওয়াশিংটনেই আমরা আলোচনা
নির্বাচন নিয়ে, ভারতের নির্বাচন তো বিভিন্ন পর্বে হচ্ছে, আমরা বিস্তারিত আলোচনা করছি। আপনার যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে আমাদের ইমেল পাঠাবেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করব।
আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠি আরেকটি ইমেল লিখেছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, রায়বাহাদুর রোড, বেহালা, কলকাতা থেকে।
তাহলে আজ খুব একটা সময় নেই আমাদের মনে হয় যে এবার উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাক যোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের মতামত জানাতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন, আর সেই সঙ্গে আমাদের কাছে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
কলকাতার একজন সুপরিচিত ব্যান্ড সঙ্গীত শিল্পী গৌরব চট্টোপাধ্যায়, তার গানের দলের নাম লক্ষ্মীছাড়া। তিনি গান করতে বাংলাদেশও গিয়েছিলেন। তার গানের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকার নিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
আমাদের সঙ্গে রয়েছেন আজকে গৌরব চট্টোপাধ্যায়, যাকে গাবু বলে বেশিরভাগ লোক চেনেন, এবং সঙ্গীত জগতে, বাংলা ব্যান্ডের জগতে, ইংরেজি ব্যান্ডের জগতে কলকাতায় গাবু একটা অত্যন্ত পরিচিত নাম এবং সবার প্রিয়, অসাধারণ একটি মানুষ। আমরা তার সঙ্গে আজকে তার বিষয়ে, তার বিখ্যাত বাবা গৌতম চট্টোপাধ্যায়, যিনি মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডটি প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন, তার কথা, এবং মোহিনের ঘোড়াগুলি থেকে গাবুর নিজের ব্যান্ড লক্ষ্মীছাড়া বাংলা ব্যান্ড, তার নিজের ব্যান্ড রিগমব ইংরেজি ব্যান্ড, এইগুলোতে আমরা আসব। গাবু, তোমার পিতৃদেব গৌতম চট্টোপাধ্যায় তার মোহিনের ঘোড়াগুলি তো আজকে প্রবাদের পর্যায়ে পৌঁছে গেছে, তোমার কথা সেই বাবার সঙ্গে তোমার এবং মোহিনের ঘোড়াগুলির কথা তোমার যতটুকু মনে আছে বা যতটুকু বলতে হবে একটু যদি বলো।
আসলে ছোটোবেলা থেকেই গান বাজনাটা কিন্তু একটা বাড়িতে একটা চল সবসময় ছিল। মানে যদি মোহিনের ঘোড়াগুলিরই কথা বলি, মোহিনের ঘোড়াগুলির ব্যান্ড লিডার অবভিয়াসলি বাবা ছিলেন, কিন্তু বাবার সাথে আমার দুই কাকুও ছিলেন সেই ব্যান্ডের পার্ট আমার। তো অবভিয়াসলি সেই দিক থেকে দেখলে গান বাজনা সবসময়ই হচ্ছে, মানে আমাদের ইনফ্যাক্ট আমরা যারা ফার্স্ট কাজিনস, আমরা প্রত্যেকে, আমরা সবাই প্রফেশনাল মিউজিক না করলেও প্রত্যেকেই কিছু না কিছু একটা বাজাতে পারি অ্যাটলিস্ট। সেটা অনেকে আমরা ওটাই করছি, অনেকে জাস্ট শখে করে, কিন্তু ওটা একটা খুব বড় পার্ট। এবং সেই জন্য ছোটোবেলা থেকে গান বাজনা দেখে এসেছি, একটা মানে গান বাজনাটা যেন একটা অক্সিজেনের মতো ব্যাপার ছিল আর কি, মানে অতটাই ন্যাচারাল একটা জিনিস ছিল আমাদের। তো ওই এনভায়রনমেন্টে যেহেতু বড় হয়েছি, খুব ন্যাচারালি আজকে যে আমি নিজেও গান বাজনা করি, এইটা একটা খুব ন্যাচারাল ভাবে হয়েছে আর কি। তো মেমোরি বলতে ওগুলোই, যে ছোটোবেলায় একদম আমার প্রথম ইনফ্যাক্ট স্টেজ শো যদি দেখি, সেটা আমি তখন 3.5-4 বছর বয়স, বাবা একটা ওয়ার্কশপ মতো করেছিল, একটা থিয়েট্রিক্যাল একটা পারফরমেন্স করেছিল। তো তার মাঝে একটা আমার একটা এসে ছোট্ট করে একটা ড্রাম সোলো বাজিয়ে একটা সেকশন ছিল। তো আমার মনে আছে ওটা হয়েছিল আমাদের কলকাতা শিশির মঞ্চে। এবার যারা শিশির মঞ্চ দেখেছেন সবাই জানেন যে ওটা খুব ছোটোখাটো একটা হল, কিন্তু আমার এখনও মনে আছে ওই ছোটোবেলায় আমার ওটাকেই মনে হচ্ছিল যেন ওয়েম্বলি স্টেডিয়ামের মতো বিশাল ব্যাপার।
গাবু, তার মানে হচ্ছে তোমার রক্তে যে ওই গান বাজনা, সেটা তোমার বাবা কাকা সবার কাছ থেকে তুমি পেয়েছো, সেটা তো বুঝতেই পাচ্ছি। আমি যেটা আরও বেশি জানতে চাইবো তোমার কাছে, সেটা হচ্ছে যে মানে ইনফ্লুয়েন্সটাই শুধুমাত্র না, এই যে একটা সময় তুমি বলেছিলে যে আমরা জানি যে বাংলা ব্যান্ডের প্রতিষ্ঠাতা শুধুমাত্র মোহিনের ঘোড়াগুলি না, মোহিনের ঘোড়াগুলি প্রথম বাংলা ব্যান্ড হিসেবে আমরা ধরে নিতে পারি, প্রথম জীবনমুখী গান এখন আমরা যাকে বলি সেটা তোমার বাবাই গিয়েছিলেন, গৌতম চট্টোপাধ্যায়ই গিয়েছিলেন, তিনি নিজে বিশ্বাস করতেন অতি বামপন্থী চিন্তাধারায়, তার জন্য জেল খাটতেও হয়েছে তাকে, কিন্তু তার বন্ধুদের মধ্যে কেউ কেউ পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছেন, কাজে সব মিলিয়ে তার মধ্যেও যে একটা বিপ্লবী বিদ্রোহী একটা চিন্তাধারা ছিল, মানুষকে ভালোবাসা, গ্রামকে ভালোবাসা, গ্রামের মাটিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, সেইগুলো তো তার গানের মধ্যে দিয়েও প্রকাশ পেয়েছে। আরেকটা যেটা আমার খুব ভালো লেগেছে, তুমি সেটা বলেছিলে ব্যান্ডে একক বলে কোনো কিছু নেই, এটা একটু বলো।
এটা একটা খুব বড় ব্যাপার, এটা যদি আমরা সেইভাবে দেখি আমাদের বাংলা গানের ইতিহাসেও দেখি, সবসময় তো আমরা কী বলি গায়ক গায়িকা কেন্দ্রিক, মানে ওনারাই মেন এবং সাথে যারা আছেন তারা
সঙ্গত
করছেন। এই যে এই ব্যাপারটা যে যখন বাবা কলেজে পড়েন ওই সময় বেশ কিছু এখানে আমাদের তখন তো পার্ক স্ট্রিট সিনটা খুব নাম করা ছিল, চারিদিকে প্রচুর ভেনু, প্রচুর ভালো মিউজিক হচ্ছে, সেটা আজকে রক মিউজিক হোক, জ্যাজ হোক, কত কী হচ্ছে। তো সেখানে বাবা দি আর্জ বলে একটা ব্যান্ড ছিল যেখানে বাবা একমাত্র বাঙালি ছিলেন এবং বাকি সবাই অ্যাংলো ইন্ডিয়ান মিউজিশিয়ানস ছিলেন। দি আর্জের সাথে বাবা বাজাতো হলো যখন বাবা কলেজে পড়ছে ওই সময়টা, তো ওদের সাথে গিয়েই প্রথম বাজাতে এই ব্যান্ডের কনসেপ্টটা যেখানে সবাই প্রত্যেকজন ইকুয়াল, সবাই যে একসাথে কিছু করছে এবং প্রত্যেকেই অতটাই ইম্পর্টেন্স পাচ্ছে এবং
সমষ্টি এককের থেকে সমষ্টিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ঠিক একেবারেই তাই। তো ওই ব্যাপারটা খুবই ভালো লেগেছিল বাবার এবং মনে হয়েছিল যে বাংলা গানে কেন এটা হবে না, আজকে একটা ব্যান্ড কেন নিজের ভাষায় গান করবে না, মাতৃভাষায় কেন করবে না। তো কোথাও ওই ব্যাপারটা থেকেই কিন্তু একটা মানে ওই ব্যান্ড ফর্ম করার ইচ্ছেটা জাগে এবং সবাইকে নিয়ে চলার একসাথে। ইনফ্যাক্ট ওটা ছোটোবেলা থেকেই একটা বাবার ইনগ্রিয়েন্ট ছিল, কারণ পাড়াতে সবাইকে নিয়ে নাটক করতো আর ওই ব্যাপার ছিল, থিয়েটার গ্রুপের পার্ট ছিল বাবা। তো সেটা সেই কারণে এটা খুব মানে একটা খুব ন্যাচারাল জিনিস ছিল ওদিক থেকে।
আমি এবারে আসবো তোমার কথায়। তুমি লক্ষ্মী ছাড়া ব্যান্ড করেছিলে, প্রথম বাংলা ব্যান্ড যেটা মানে তোমার হাতে করা লক্ষ্মী ছাড়া ব্যান্ড, সেটা সম্পর্কে একটু বলো, মানে ওখান থেকে একটু এইখানে আমরা আসি, লক্ষ্মী ছাড়া ব্যান্ডটা সম্পর্কে একটু বলো।
অ্যাকচুয়ালি বাচ্চাবেলায় বন্ধুবান্ধবরা এমনি বাড়িতে গান বাজনা করতাম, কখনো ভাবিনি ব্যান্ড হবে বা কিছু, তখন খুবই ছোটো ছিলাম। গান বাজনাটা যেটা সারাক্ষণ বাড়িতে হচ্ছে আর ওটা একটা খুব ন্যাচারাল জিনিস, তো আমি আমার পাড়ার বন্ধুরা মিলে এমনি একটু, আমার অনেক ছোটোবেলায় বাবা একটা আমায় ড্রাম সেট কিনে দিয়েছিল, সো ওটা বাজাতাম। তো পাড়ার বাকি বন্ধুদেরও বলতাম হ্যাঁ চল আমরা একটু একসাথে গান বাজনা করি। তো এরম করতে করতে আর্লি নাইনটিজে তখন সবাই আমাদের ভারতবর্ষে তখন সবে কেবল টেলিভিশন এসছে, তখন MTV প্রথম এসছে এবং ওখানে তখন ইন্টারন্যাশনাল সব মিউজিক ভিডিওস দেখছি আমরা, সব বড় বড় আর্টিস্টরা ব্যান্ডগুলো, একটা খুব সুন্দর সময় ছিল 1992-93 ওই সময়টা। তো তখন বাবারও মনে হয় যে বাংলা গানেরও তো মিউজিক ভিডিওস হওয়া উচিত এবং সেই থট প্রসেস থেকে বাবা কিছু আর্টিস্ট যারা তখনকার মেইনস্ট্রিম পশ্চিমবঙ্গের গান বাজনার পার্ট ছিল না, যাদের গান বাজনার ধরন আলাদা ছিল, তাদের কয়েকজনের বাবা খোঁজ পেয়েছিল। প্লাস বাবার নিজের প্রচুর গান ছিল, অবভিয়াসলি মোহিনের ঘোড়াগুলির সময় তো মোহিনের ঘোড়াগুলির গান ছিল, কিন্তু পোস্ট মোহিনের ঘোড়াগুলি বাবারও বেশ কিছু গান ছিল। তো বাবার খুব ইচ্ছে ছিল এই সব কিছু মিলে কিছু মিউজিক ভিডিওস তৈরি করার। এবার সেটা করার সময় বাবা তখন বলল যে তুই আর তোর বন্ধুরা মিলে একটা গান করবি, বাবাই নামটা দিয়েছিল লক্ষ্মী ছাড়া। তো ওইখান থেকেই কিন্তু লক্ষ্মী ছাড়া শুরু এবং এই মিউজিক ভিডিওর জন্য রেকর্ডিং হয় ফার্স্টে এবং দূরদর্শন কেন্দ্র থেকে ভিডিও গান বলে একটা 3 এপিসোডের একটা শো হয় যেটা এই মিউজিক ভিডিওগুলো দেখানো হয়। কিন্তু তাছাড়াও যেটা ঘটে যে 1994-তে রেকর্ডিং সব শেষ মিক্স হয়ে গেছে, সেই সময় শুটিংও চলছে, সেই সময় বাবার বন্ধুরা ছিলেন এই মুখার্জি অ্যান্ড সন্স বলে একটা পাবলিশিং হাউস, তাদের সাথে বাবার কথা হয়। তখন ডিসাইডেড হয় যে বইমেলাতে, কলকাতা বইমেলাতে এই ক্যাসেটগুলো বিক্রি হবে, একটা এই গানগুলোকে নিয়ে একটা ক্যাসেট হবে এবং যেহেতু বইমেলা তার জন্য একটা ছোটো বুকলেটও থাকবে এবং শুধু ওখানেই বিক্রি হবে। তো এবার সেখান থেকে বইমেলা 1995 বইমেলা খুব আমার জন্য স্মরণীয় এটা। তো বাবা তখন ডিসাইড করলো যে আচ্ছা এই গানগুলোর বিষয়ে তো কেউ জানে না, বইমেলায় বিক্রি হচ্ছে ওটা লোকে জানবে কী করে। তো ওই এ মুখার্জি স্টলের সামনে আমরা যারা ইনভলভ ছিলাম ওখানে, সেখানে আমরা তখন একদম বাচ্চা, লক্ষ্মী ছাড়া শুরু ওখানে, সেই সময় ক্রসউইন্ডস পৃথিবীটা নাকি ছোট হতে হতে গানটা বাবার রেকর্ড করেছিল সেই সময়কার লাইন আপটা, তো ক্রসউইন্ডস ছিল, তারপর আরও অনেকে, সুব্রত ঘোষ, জয়জিৎ লাহিড়ী বলে দুজন, যাদের গান আজকে ধাঁধার থেকে জটিল, তুমি, শরের শতম দিনে, তোমায় দিলাম, বাড়লে বয়স, এই গানগুলো, এগুলো খুব টাইমলেস গান এখন। তো সুব্রত দাঁড়া ছিল এবং আরও অনেকে, সুরজিৎ দা একসময় ভূমির যিনি, ওনারও একটা গান ছিল, সবাই মিলে যারা ওই অ্যালবামটার পার্ট ছিলাম, সবাই মিলে বসে ওই স্টলের সামনে গোল হয়ে বসে, মাঠে বসে গানগুলো করা হতো, লোকজন আসতো, গান শুনতো, তার মধ্যে অনেক বেশিরভাগেরই ভাল লাগতো, বলতো এটা কী গান, এই গানগুলো তো শুনিনি, তখন বলা হতো যে এই স্টলটায় যান, এখানে এখানে এই গানগুলো পাওয়া যাবে। তো এই যে এই আইডিয়াটা এখন ভাবি যে কি অপূর্ব একটা চিন্তা, এটা
অসাধারণ অসাধারণ জিনিস। আচ্ছা তোমরা তো বিদেশেও গিয়েছো, মানে শুধুমাত্র দেশ না বিদেশেও তো গিয়েছো তোমাদের ব্যান্ড নিয়ে?
হ্যাঁ, লক্ষ্মীছাড়া নিয়ে বাংলাদেশে বাজিয়েছি। অবভিয়াসলি বাংলাদেশে লক্ষ্মীছাড়া নিয়ে প্রথম বাংলাদেশ আমরা যাই 2010 সালে, যখন ওখানে হার্ডলি কেউ আমাকে চেনে। যারা কলকাতার ব্যান্ড নিয়ে ইন্টারেস্টেড কিছু সংখ্যক লোক তারা চিনত, কিন্তু আমরা যাই একটা এমন কনসার্ট করতে যেটা ছিল ধানমন্ডি উইমেন্স কমপ্লেক্স, গোটা 40-45 হাজার লোক, আর সেখানে কলকাতা থেকে আমরা, ফসিলস ভূমি, পাকিস্তান থেকে আলী আজমাত এসেছিলেন জুনুনের সাথে, তার পাকিস্তান কোক স্টুডিও সব মিউজিশিয়ানরা, এবং বাংলাদেশ থেকে ওয়ারফেজ, আর্টসেল, অর্থহীন এবং জেমস নগরবাউল, জেমস উনি ছিলেন। তো একটা বিশাল বড় কনসার্ট তিন দেশের আর্টিস্ট নিয়ে, তো আমরা ছিলাম ফার্স্ট ব্যান্ড ওই ইয়েতে। এবার আমরা যখন স্টেজে উঠেছি, লোকজন চেনে না, সাউন্ড চেক করছে, প্রচুর আওয়াজ ঠাওয়াজ দিচ্ছে, আর বাংলাদেশের মানুষ খুব প্যাশনেট, ভালোবাসলে একদম মাথায় করে রাখবে, কিন্তু ভালো না বাসলে গালাগাল দিতে কিন্তু একদম থামবে না, কোনো কোনো নকল ব্যাপারই নেই ওনাদের মধ্যে, ওনারা খুব ডিরেক্ট ওনাদের যেটা। তো প্রথমে যখন সাউন্ড চেক করছি প্রচুর গালাগাল খাচ্ছি, কিন্তু আমার এখনও মনে আছে ওই ক্রাউডটাকে পুরো আমাদের এগেনস্ট থেকে আমাদের দিকে করে দিয়েছিলাম আমরা। মানে আর মনে আছে ওই সময় আমরা তখন 2010 সাল, 2009-তে লক্ষ্মীছাড়া একটা অ্যালবাম বার করেছিলাম, বিশেষ বিশেষ অংশ বিরতির পর বলে, যেটা খুব অন্যরকম ছিল, একটা কনসেপ্ট অ্যালবাম ছিল।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে বিশেষ কৌঁসুলী রবার্ট মুলারের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের এক ধরনের প্রমাণ দিচ্ছে এবং 2016 সালের নির্বাচনের পর তাদের উপসংহারগুলো নিশ্চিত করছে। একই সময় অনেকেই বলছেন যে বিচার বিভাগ দ্বারা প্রকাশিত ওই রিপোর্ট এ ব্যাপারে একটি সতর্কবার্তাও দিচ্ছে যে আমেরিকার গণতন্ত্রকে ক্ষুণ্ণ এবং খর্ব করার মস্কোর প্রচেষ্টা সফল হয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। আজ শনিবার আফগানিস্তানের রাজধানীতে বিস্ফোরণ এবং বন্দুকের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি এবং কেউ এর দায়ও স্বীকার করেনি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাসরাত রহিমি বলেছেন যে কাবুল শহরের মধ্যখানেই যোগাযোগ মন্ত্রকের কাছে এই বিস্ফোরণটি ঘটে। পাকিস্তান আজ অভিযোগ করেছে যে ইরানের ভেতরে সন্ত্রাসী শিবিরগুলো, তাদের রাষ্ট্রবিরোধী যেসব জঙ্গি তৎপরতা রয়েছে, তারাই এই সপ্তাহে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের দুর্গম এলাকায় 14 জনকে জবাই করে হত্যা করেছে। এ ব্যাপারে ইসলামাবাদ তেহরানের সঙ্গে বিশ্বাসযোগ্য প্রমাণ বিনিময় করেছে, যাতে করে আক্রমণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে বিষয়টি প্রকাশ করে বলেন যে প্রধানমন্ত্রী ইমরান খান আগামীকাল থেকে ওই প্রতিবেশী দেশে তাঁর যে প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করছেন, সে সময় তিনি ইরানি নেতাদের সঙ্গে এ নিয়ে আরও আলোচনা করবেন। মিশরের জনগণ আজ শনিবার সেখানকার সংবিধান সংশোধনের উপর ভোট দিচ্ছেন। এর ফলে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। এই গণভোটের সমর্থকরা এটাকে জাতীয় দায়িত্ব বলে স্বাগত জানিয়েছে, তবে এর সমালোচকরা অভিযোগ করছেন যে এই গণভোট হচ্ছে সে দেশে ক্ষমতা কুক্ষিগত করা, যেখানে রাজনৈতিক বিভিন্নতা প্রায় বিলুপ্ত হয়ে পড়ছে। একজন সাংবাদিককে গুলি করে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার লন্ডন ডেরিতে 18 এবং 19 বছর বয়সী দুই তরুণকে সেখানকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আটক করা হয়। এদের পরিচয় জানা যায়নি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, তবে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ বিভাগ জানিয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে বেলফাস্টে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলছে যে তাদের মনে হচ্ছে অন্তত একজন বন্দুকধারী নব্য আয়ারের সঙ্গে জড়িত থাকতে পারে। সিরিয়া সম্পর্কিত একটি নজরদারি সংস্থা বলছে যে কথিত ইসলামিক স্টেটের জিহাদিরা গত দুদিনে অন্তত 35 জন সৈন্যকে হত্যা করেছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে নিহতদের মধ্যে সিরিয়ান সেনাবাহিনীর 4 জন পদস্থ কর্মকর্তাও ছিলেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম এবং আমার সঙ্গে
আমি আনিস আহমেদ।
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.